ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন মঙ্গলবার রাত, আর ওয়াশিংটনে মঙ্গলবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
শেষ পর্যন্ত গুঞ্জনই থেকে গেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মন্ত্রিসভা থেকে অব্যাহতির খবর।
শুনবেন কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
কয়েক হাজার বেআইনি সিম কার্ড ধরা পড়ল কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের গোয়েন্দাদের হাতে।
আরও রয়েছে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
শিক্ষাক্ষেত্রকে মোদি সরকার নিয়ন্ত্রণ করতে চায় বলে অভিযোগ তুললেন অমর্ত্য সেন।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবির উদ্দিন। ইরানের পারমাণবিক কর্মসূচি কেন্দ্রিক আলোচনায় ব্যবহৃত পক্ষগুলো তাদের ভিয়েনা আলোচনায় তাদের নিজেদেরই নির্ণীত চূড়ান্ত সময়সীমা আজ মঙ্গলবারের ভেতরেই একটা সর্বাত্মক রফায় পৌঁছতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিবিধ প্রশ্নের মতদ্বৈধা তো রয়েছে, কিন্তু সে সঙ্গে আলোচনাও আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে। ইরান এবং যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানির ছ জাতীয় গ্রুপের মধ্যেকার আলোচনা দুঘণ্টা স্থায়ী হয়, শুরু হয় সোমবার গভীর রাতে, চলে মঙ্গলবার কাক ভোর অবধি। দুপক্ষই রফার জন্য নির্ধারিত নিজ নিজ দলের বিষয়গুলো তুলে ধরেন, যাতে বিধিনিষেধ প্রশমনের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা টানা সম্ভব হয়। এই প্রস্থের কথাবার্তা হয় এপ্রিলে উপনীত পরিকাঠামো ঐকমত্যের ভিত্তিতে। কথা ছিল গত সপ্তাহে আলোচনা শেষ হবে, হয়নি। মেয়াদ সম্প্রসারিত হয়েছিল আরও 7 দিন। এখন আবার দুপক্ষেই আভাস ইঙ্গিতে বলা হচ্ছে হয়তো সময় লাগতে পারে আরও কিছু। সোমবার ইরানের তরফে জনৈক পদস্থ কর্তা ব্যক্তি বলেছেন, নির্দিষ্ট করে নির্ণীত কোনো সময়সীমার কথা বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের তরফে বিচার বিশ্লেষণের প্রক্রিয়া চলছে, তবে সবাই যে সেসবে রাজি হবে সেটাও বলা যাচ্ছে না। বৃহস্পতিবারের ভেতরে ঐক্যমত্য কিছু হলেও রফা পর্যালোচনার জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসের 30 দিন সময় দরকার হবে। ইতিমধ্যে হোয়াইট হাউস মুখপাত্র জর্জ আর্নেস্ট বলেছেন, মঙ্গল পেরিয়েও আলোচনা তো হতেই পারে, নয় কেন। গ্রিসের ঋণ সংকট জর্জরিত পরিস্থিতি এবং সে পরিস্থিতি এখন চলবে কোন পথ ধরে, এসব নিয়ে চিন্তা যাদের, সে তাঁদের মনোযোগ এখন নিবদ্ধ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মঙ্গলবারের শীর্ষ বৈঠক পানে। এ বৈঠকের মধ্যে দিয়ে সম্ভবত নির্ধারিত হবে গ্রিসের ব্যাংকগুলো পরে এ সপ্তাহে আবার খুলবে কিনা। গত 5 বছরে গ্রিস ঋণ নিয়েছে $35,000 কোটি। প্রধানমন্ত্রী সিপ্রাস ওর থেকে $10,000 কোটি মওকুফ করার অনুরোধ প্রত্যাখ্যান হয়েছে। এদিকে অ্যাথেন্সে সোমবার টান টান চাপ অনুভূত হয়, যখন কিনা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক গ্রিসের ব্যাংকগুলোর জন্য জরুরি পরিস্থিতির জন্য ঋণমাত্রা বাড়ানোয় অসম্মতি জ্ঞাপন করে। বাইরের কোনো মদত ব্যথী রেখে ওই ব্যাংকগুলোর নগদ অর্থের ভাণ্ডার নিঃশেষ হবার কথা বুধবারের ভেতরই। বলা বাহুল্য, এ পরিস্থিতি দাঁড়িয়েছে ইউরোপীয় ঋণদাতাদেরকে দেও $100 কোটি পরিশোধে অ্যাথেন্স অপারগ হবে এ মাসের শেষ ভাগে সে আশঙ্কার প্রেক্ষিতে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সোমবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলান্দের পাশে দাঁড়িয়ে বলেন, গ্রিসের জন্য সংকট মোচন পরিকল্পনা প্রণয়নের জন্য যা যা করণীয় সেসব করা হয়নি এখনও। ইউরো মুদ্রা অঞ্চলে থাকতে হলে গ্রিক নেতৃবৃন্দকে ঋণদাতাদের সঙ্গে কালক্ষেপণ না করি রফা করে নিতে হবে ঝটপট। ইতিমধ্যে রবিবারের গণভোটে গ্রিসের জনগণ বিপুল সংখ্যাধিক্য না ভোটে ইউরোপীয় ঋণদাতার দাবি মোতাবেক কৃচ্ছ্রতা পরিকল্পনা প্রত্যাখ্যান করে। বিশ্লেষকদের ধারণা, রফা না হলে গ্রিসকে বাধ্য হয়েই 19 জাতি ইউরো অঞ্চল ছেড়ে বেরিয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ড্যাম্পসি আজ মঙ্গলবার সংসদ ভবনে উপস্থিত হচ্ছেন। কিভাবে ইসলামিক স্টেট জঙ্গি গ্রুপের মোকাবেলা করা যায় সে বিষয়ে আলোচনার উদ্দেশ্যে। এরই একদিন আগে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, এ উদ্যোগ হবে দীর্ঘ, প্রলম্বিত, কঠোর। এর জন্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি সামর্থ্যের চেয়েও বেশি কিছু। ইতিমধ্যে প্রেসিডেন্ট ওবামা ইরাকে যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী ফেরত পাঠানোর আহ্বানে সাড়া দেওয়ায় সায় দেননি। পাঠিয়েছেন সেখানে উপদেষ্টা, পরামর্শক, প্রশিক্ষক। ইরাকি সৈন্যদেরকে প্রণোদনা যোগানোর চেষ্টা করেছেন তিনি। ইরাকি সামরিক বাহিনী কিন্তু উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রধান প্রধান শহর জনপদ পুনরুদ্ধারে তেমন কোনো সফলতা অর্জনে সক্ষম হয়নি এখনো অবধি।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার খবর শেষ পর্যন্ত একটি জোর গুজবে পরিণত হল। শুনুন মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
দিনের শুরুতে জাতীয় অর্থনৈতিক পরিষদের একটি বৈঠক ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করছিলেন। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে সৈয়দ আশরাফের বৈঠকে উপস্থিত থাকার কথা, কারণ এজেন্ডায় তার মন্ত্রণালয়ে প্রায় 6,000 কোটি টাকার প্রকল্প অনুমোদনের সুপারিশ ছিল। মন্ত্রী অনুপস্থিত, প্রতিমন্ত্রীও নেই। এই অবস্থায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রস্তাব করেন, যেহেতু মন্ত্রী প্রতিমন্ত্রী উপস্থিত নেই, সে কারণে আজকের এজেন্ডা থেকে স্থানীয় সরকার প্রকল্প বাদ দেওয়া হোক। তখন প্রধানমন্ত্রী বলেন, এজেন্ডা বাদ দেওয়ার দরকার নেই। এ সময় উপস্থিত অনেকেই বলেন, স্থানীয় সরকার মন্ত্রী তো প্রায় বৈঠকে উপস্থিত থাকেন না। প্রধানমন্ত্রী তাকে বাদ দেওয়ার কথা বলেন, মন্ত্রিপরিষদ সচিবকেও সামারি তৈরি করার নির্দেশ দেন। বৈঠক থেকে খবরটি মিডিয়ায় চলে আসে, বিভিন্ন টেলিভিশনের স্কলো স্থান পায় অব্যাহতির খবর। অনলাইন মিডিয়াগুলো লুফে নেয়, সাংবাদিকরা ভিড় জমান মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে, সামারিও পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। কিন্তু এসবের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়। এক পর্যায়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অব্যাহতির খবর সঠিক নয়। যাকে নিয়ে এত কিছুতে, তখন তিনি কিশোরগঞ্জের পথে, সেখানে এক ইফতার পার্টিতে যোগ দেওয়ার জন্য ঢাকা ছেড়েছেন। সকালে তিনি কিছু সময় সংসদেও ছিলেন। সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, সবই গুজব, এগুলো মিডিয়ার সৃষ্টি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের শুনানি সুপ্রিম কোর্টে শেষ হয়েছে। জহুরুল আলমের রিপোর্ট।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে গঠিত আপিল বিভাগের 4 সদস্যের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করবে। 1971-এর স্বাধীনতা যুদ্ধ চলাকালীন হত্যা, গণহত্যা ও নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীকে 2013 সালের 1 অক্টোবর মৃত্যুদণ্ডের আদেশ দেয় একটি বিশেষ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা 23টি অভিযোগের মধ্যে 9টি প্রমাণিত হয়। সালাউদ্দিন কাদের চৌধুরীর কৌশলীরা দাবি করেছেন, 1971-এর যুদ্ধ চলাকালীন তিনি বাংলাদেশে ছিলেন না, বরং ওই সময় তিনি পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে বিদায় নিচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। কলকাতা প্রতিনিধি গৌতম গুপ্তের রিপোর্ট।
নিউ ইয়র্ক রিভিউ অব বুকস পত্রিকায় অমর্ত্য সেন এক সাক্ষাৎকারে বলেছেন, তাকে নালন্দা থেকে সরিয়েই দিয়েছে মোদি সরকার। দেশের সামগ্রিক শিক্ষাক্ষেত্রেই যে সরকার নিজের নিয়ন্ত্রণ কায়েম করতে চায়, তার আরও প্রমাণ হিসেবে অমর্ত্য একে একে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, ICCR, ICHR, দিল্লি এবং মুম্বাইয়ের IIT দুটি, কিংবা ন্যাশনাল বুক ট্রাস্ট ইত্যাদি বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখ করে বলেন, সর্বত্রই শীর্ষ পদে নিজের ইচ্ছে মতো বদল ঘটাচ্ছে সরকার, আর তা দেখেই তাঁরই সিদ্ধান্ত। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে গোয়েন্দাদের হাতে কয়েক হাজার বেআইনি সিম কার্ড ধরা পড়েছে। পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন।
এই ক্রেতাদের পরিচয় জানা নেই মোবাইল সংস্থাগুলিরও। এই কার্ড জঙ্গিদের হাতে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরাও। বেআইনি সিম কার্ড ব্যবহার করে যাতে শহরে বড় ধরনের অপরাধ না হয়, তার জন্য করা হচ্ছে লালবাজার। জানা গেছে, কোনো পরিচয়পত্র দেখাতে হচ্ছে না, টাকা দিলেই ক্রেতার হাতে পৌঁছে যাচ্ছে সিম কার্ড। সম্প্রতি লালবাজারের সাইবার ক্রাইম থানার হাতে ধরা পড়েছে বেআইনি সিম কার্ড চক্রের 2 মাথা। তাদের জেরা করে আরো চাঞ্চল্যকর তথ্য এসেছে গোয়েন্দা পুলিশের হাতে। গোয়েন্দারা জানতে পেরেছেন যে একটি মোবাইল সংস্থার ডিস্ট্রিবিউটর হিসেবে ধৃতদের হাতে আসে প্রচুর সিম কার্ড। গোয়েন্দাদের কাছে তারা দাবি করেছে যে মোবাইল সংস্থার কর্তারা সিম কার্ড বিক্রির জন্য তাদের উপর চাপও দিচ্ছিলেন। এছাড়াও পেশাদার অপরাধীরা ওই সিম কার্ড গুলি তোলাবাজি বা অপহরণের মতো অপরাধের ক্ষেত্রে ব্যবহার করতে পারে বলে জানতে পেরেছে পুলিশ প্রশাসন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
2013 সালে বাংলাদেশে 14 লক্ষেরও বেশি কর্মসংস্থান প্রার্থী মালয়েশিয়া কর্মসংস্থানে যাবার অভিপ্রায়ে দরখাস্ত জমা দিয়েছিলেন, কিন্তু গত 2 বছরে কেবলই 7,000 জন প্রক্রিয়া সফলতা হাসিল করে কর্মসংস্থান লাভে সমর্থ হয়েছেন। ইতিমধ্যে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছে, অনেকে আশা করছেন তাতে অনেকেই 70 মালয়েশিয়ায় কাজ পেয়ে যাবেন। ভারত পাকিস্তান দুদেশই সাংহাই সহযোগিতা সংস্থা SCO-র পূর্ণাঙ্গ সদস্য হতে চলেছে। আঞ্চলিক ওই SCO সংস্থা হল আঞ্চলিক এক নিরাপত্তা সংস্থা। রাশিয়া, চীন এবং মধ্য এশিয়ার অপর 4 প্রজাতন্ত্র রয়েছে যার সদস্য তালিকায়। আফগানিস্তানের সংহতি সরকার প্রতিরক্ষা মন্ত্রীর পদের জন্য তাদের মনোনীত 3য়জনও সংসদে প্রত্যাখ্যাত হওয়ায় পড়ে গিয়েছে রাজনৈতিক ডামাডোলের প্রক্রিয়ায়। বর্তমান সরকারের বয়স এখন হয়ে গেল 10 মাস, এখন অবধি পূর্ণাঙ্গ একটা মন্ত্রিসভা গঠন করা গেল না। সংহতি সরকার প্রতিরক্ষা মন্ত্রীর পদের জন্য মাসুম তানেকজায়ের মনোনয়নও সংসদে টেকাতে পারেননি। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত ও পাকিস্তান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্য হতে চায়। রাশিয়া, চীন এবং মধ্য এশিয়ার 4টি প্রজাতন্ত্র নিয়ে গঠিত এটি একটি আঞ্চলিক নিরাপত্তা সংস্থা। অঞ্জনা পাসরিচা নতুন দিল্লি থেকে পাঠানো রিপোর্টে বিস্তারিত রিপোর্টটি পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
এ সপ্তাহে পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুজনই রাশিয়ার প্রত্যন্ত এলাকায় উফা শহরে যাচ্ছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 5th বৈঠকে যোগ দেওয়ার জন্য। সেখানে ওই সংগঠনে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ভারত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্য হওয়ার জন্য গত বছর আবেদন জানায়, আর পাকিস্তান বহু বছর আগেই সদস্যত্ব লাভের আবেদন জানিয়েছে। উভয় দেশই বর্তমানে পর্যবেক্ষক হিসেবে রয়েছে। রাশিয়া ও চীন ছাড়াও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অন্যান্য সদস্য হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রজাতন্ত্র তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং কিরগিজস্তান। বিশ্লেষকরা বলেন, ওই সংগঠনের সদস্যত্ব বাড়িয়ে ভারত ও পাকিস্তানকে অন্তর্ভুক্ত করলে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন আরও উল্লেখযোগ্য আঞ্চলিক সংগঠনে পরিণত হবে এবং রাশিয়া ও চীন যে তাদের নেতৃত্ব দেয় সেটার ওপর লোকজন আর তেমন গুরুত্ব দেবে না। নতুন দিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের এক রাজনৈতিক বিশ্লেষক হচ্ছেন মনোজ যোশী। তিনি বলেন,
actually in a peculiar way the Indian membership will actually balance the group. If China and Russia are seen as kind of anti-American, India has got good ties with the United States.
তিনি বলেন, আসলে অদ্ভুতভাবে ভারতের সদস্যত্ব ওই সংগঠনে একটা ভারসাম্য আনবে। চীন ও রাশিয়াকে যদি আমেরিকান বিরোধী বলে মনে করা হয় তাহলে ভারতের উপস্থিতি এবং ওই সংগঠনকে জোরদার করবে, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক আছে এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যদি আমেরিকান বিরোধিতা থেকেও থাকে তাতে একটা ভারসাম্য আসবে। ওই সংগঠনে ভারতের সদস্যত্ব লাভের ইচ্ছের একটা কারণ হচ্ছে মধ্য এশিয়ার সম্পদ ও জ্বালানি শক্তি সমৃদ্ধ প্রজাতন্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা বাড়ানো। মধ্য এশিয়ায় চীনের ইতিমধ্যে একটা বড় উপস্থিতি আছে। যেমন তুর্কমেনিস্তান থেকে ভারতে এবং আফগানিস্তান ও পাকিস্তানের মধ্য দিয়ে একটা গ্যাস পাইপলাইন নির্মাণ করার কথা বহুদিন ধরেই চলছে। সাবেক কূটনীতিক পঞ্চক স্তোবদান নতুন দিল্লির ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস সংগঠনের একজন সিনিয়র ফেলো। তিনি বলেন,
ইন্ডিয়া হ্যাজ দ্য ইন্টেনশন টু বি দেয়ার বাট দ্য ক্যাপাবিলিটিজ আর নট দেয়ার, ইউ ক্যান নাও ম্যাচ উইথ দ্য চাইনিজ ইন এনি কেস।
তিনি বলেন, ভারতের সেখানে থাকার ইচ্ছে আছে কিন্তু তারা সক্ষম নয়, চীনের সঙ্গে পাল্লা দেওয়া যাবে না যোগাযোগ বা সরাসরি প্রবেশের ক্ষেত্রে, তাছাড়া আর্থিক ক্ষেত্রেও তাই। সিল্ক রোড প্রকল্পে চীন 1,500 কোটি থেকে $3,000 কোটি ব্যয় করার কথা বলছে। আমাদের কোনো ধারণাই নেই আমরা মধ্য এশিয়ায় কী করতে চাই। কয়েকজন বিশ্লেষক, যেমন নতুন দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর জাকির হোসেন, আশা করছেন যে ভারত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য হলে মধ্য এশিয়ায় যেসব অসুবিধে তাদের আছে তারা তা কাটিয়ে উঠতে পারবে। তিনি বলেন,
India has the intention to be there but the capabilities are not there, you can't now match with the Chinese in any case, both in terms of connectivity or access, direct access, or in terms of the commitment in terms of money, you know.
জাকির হোসেন বলেন, ওই অঞ্চলে তাদের যথার্থ অবস্থান তারা নিতে পারবে। ওই অঞ্চলের সব দেশের অভিন্ন নীতি নিয়ে সুযোগ সুবিধা ক্ষতি এসব বিষয়ে কথা বলতে পারবে। ভারত সেখানে একটা বিশেষ সুবিধা পাবে, ওই সংগঠনে সদস্য হলে ওই অঞ্চলে আমাদের প্রভাব জোরদার করবে। এই প্রথম পারমাণবিক অস্ত্রে সজ্জিত পাকিস্তান ও ভারত একই নিরাপত্তা জোটের সদস্য হবে। উভয় দেশই ভারসাম্য আনার কাজ করবে বলে মনে করা হয়। নতুন দিল্লি মস্কোর কাছাকাছি এবং ইসলামাবাদ বেজিংয়ের কাছাকাছি বলে মনে করা হয়। পাকিস্তানি রাষ্ট্রবিজ্ঞানী হাসান আসকারি রিজভি বলেন,
In the past, we have seen that even as observers, when their representative would speak, they have avoided a direct or blistering criticism of each other.
এর আগেও আমরা দেখেছি সাংহাই কোঅপারেশন কাউন্সিলের বৈঠকে পর্যবেক্ষক হিসেবেও তারা একে অপরের তীব্র সমালোচনা করেনি। আশা করছি তারা একই মনোভাব বজায় রাখবে এবং একে অপরের আরও ঘনিষ্ঠ হবে। রিজভি বলেন, উভয় দেশের মধ্য এশিয়ায় স্বার্থ আছে, কিন্তু ওই অঞ্চলে আরও গঠনমূলক হতে হলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে হবে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী কলেরা সংক্রমণের ঝুঁকিপূর্ণ অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে কলেরার টিকা। তবে তারা এটাও বলছেন, টিকার অভাবে সবাইকে প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে ভয়েস অফ আমেরিকার লিসা শ্লাইন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতিবছর 30-50 লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয় আর মারা যায় প্রায় 1,20,000 রোগী। দূষিত পানি এবং খাবার গ্রহণের মাধ্যমে ছড়ানো এই রোগে আক্রান্ত হলে ঘণ্টাখানেকের মধ্যেই মানুষ মারা যেতে পারে। অপরিচ্ছন্নতার কারণে এই রোগের জীবাণু বংশবিস্তার করে। কলেরার মুখে খাওয়ানোর টিকা 1991 সাল থেকে প্রচলিত থাকলেও তা সাধারণত পর্যটকদের দেওয়া হয়। অবশ্য গত 2 বছরে এই প্রথা বদলেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের অর্থ সাহায্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রমণ সম্পন্ন এলাকায় লাখ লাখ টিকার মজুদ তৈরি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কলেরা বিশেষজ্ঞ ডেমিনিক লেগ্রোস জানিয়েছেন, কলেরার মহামারী থামাতে এই টিকা বেশ কার্যকর। তিনি আশা করছেন আগামীতে আরও বেশি করে টিকা তৈরি করা হবে এবং সংকটাপন্ন অঞ্চল ও জরুরি অবস্থার জন্য 30 লাখ টিকা মজুদ থাকবে। তিনি বললেন,
Of course this is not the long term solution for cholera. The long term solution for cholera, we know it since 150 years, it is development.
কলেরা বিশেষজ্ঞ ডেমিনিক লেগ্রোস বললেন, এটা কলেরার দীর্ঘমেয়াদী সমাধান নয়। এর দীর্ঘস্থায়ী সমাধান কি তা আমরা গত 150 বছর ধরে জানি। এর নাম উন্নয়ন, এর নাম জীবাণুমুক্ত খাবার পানি এবং স্বাস্থ্যকর পয় নিষ্কাশনের ব্যবস্থা। তবে টিকার ব্যবস্থা অনেকটাই কলেরামুক্ত বিশ্বের চাবিকাঠির মতো। টিকার মাধ্যমে খুব দ্রুত কলেরার প্রতিকার সম্ভব। এরপর আমরা পরবর্তী ধাপ, যেমন পানি, পয় নিষ্কাশন ব্যবস্থা ইত্যাদির দিকে এগোতে পারি। বছরের যে কোনো সময় কলেরার প্রাদুর্ভাব ঘটতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর আফ্রিকার 4 কোটি মানুষ এই রোগে আক্রান্ত হবার ঝুঁকিতে থাকে। সংকটাপন্ন এলাকাগুলোর মধ্যে অন্যতম হল কঙ্গো, বুরুন্ডি, তানজানিয়া, দক্ষিণ সুদান, মোজাম্বিক ও ঘানার জেলেপল্লিগুলি। আরও ঝুঁকিপূর্ণ এলাকা হল চাঁদ হ্রদ ঘিরে অবস্থিত চাঁদ, ক্যামেরুন, নাইজার এবং নাইজেরিয়ার কিছু এলাকা। লেগ্রোজের মতে, ভলেন্টিয়ার্স অফ আমেরিকান ত্রাণকর্মীরা দক্ষিণ সুদানের রাজধানী জুবাসহ বিভিন্ন এলাকায় মানুষদের টিকা দিচ্ছে। তবে নিরাপত্তার অভাবে দেশটির উত্তরাঞ্চলের মালাকাল অঞ্চলে টিকা দেওয়ার কাজ বন্ধ করতে হয়েছে। তিনি বললেন,
We make sure that we allocate the vaccine according to the risk, where the risk is the highest and where the capacity to
আমরা কলেরা রোগের ঝুঁকির মাত্রা অনুযায়ী টিকা দেওয়ার ব্যবস্থা করি। যেসব এলাকায় ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি আর যেখানে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব সেখানেই আগে যাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 4 জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী দক্ষিণ সুদানের জুবা প্রদেশের 75টি গ্রামের 632 জন কলেরায় সংক্রমিত হয়েছে আর এর মধ্যে 30 জন মারা গেছে। তানজানিয়ায় এবছর 18,000 মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে, যাদের মাঝে 150 জন মারা গেছে। আর এবারে শুরু হচ্ছে প্রতি মঙ্গলবারের ইংরেজি শেখার অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটস। আজ শুনুন এই অনুষ্ঠানের 10ম পর্ব।
ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই আয়োজনে রয়েছি আমি আনিস আহমেদ
আর আমি সাবরিনা চৌধুরী।
যথারীতি আজও ইংরেজি বাগধারা বাগবিধি অর্থাৎ ইডিয়াম নিয়ে আলোচনা করা যাক।
হ্যাঁ নিশ্চয়ই।
তবে তার আগে সাবরিনা, গত সপ্তাহে আমরা যে ইডিয়াম নিয়ে কথা বলেছিলাম সেটা এখন একটু অনুশীলন করে নেওয়া যাক।
মানে আপনি ওই এলিফ্যান্ট ইন দ্য রুম এর কথা বলছেন তো?
হ্যাঁ, তাহলে এই এলিফ্যান্ট ইন দ্য রুম ইডিয়ামটি দিয়ে কয়েকটি বাক্য তৈরি করো তো।
উই ওয়েন্ট টু দ্য ক্লাস ইয়েস্টারডে বাট নো ওয়ান মেনশনড দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম।
বাহ, পরের বাক্য।
অথরিটিস অফেন ইগনোর অ্যান এলিফ্যান্ট ইন দ্য রুম ইফ দে ফাইন্ড দে আর রেসপন্সিবল ফর ইট।
খুবই জুৎসই বাক্য। আরো একটি বাক্য শোনা যাক।
ট্রাফিক জ্যাম ইজ এ মেজর প্রবলেম ইন বিগ সিটিজ দিস ডেজ but city administrators never mention the elephant in the room.
বাহ, খুবই চমৎকার বাক্য। এবার তাহলে শোনা যাক আজকের ইডিয়াম,
pain in the neck।
এটার মানে তো খুব সহজ।
বলো তাহলে কি মানে?
এর মানে হচ্ছে ঘাড়ে ব্যথা।
আক্ষরিক অর্থে মানেটা তাই, কিন্তু ইডিয়াম হিসেবে এর অর্থ কি হবে বলো তো?
তা তো জানি না।
তাহলে এসো শোনা যাক এই সংলাপ।
Hey, welcome back. How was your trip?
It was great, until I missed my flight home.
Missed your flight? How did you get back home?
First, I took a 12-hour bus ride. Then, I took a train the rest of the way. It was a major pain in the neck.
Wow, and you came straight to work.
এখন তো আবার সব গুলিয়ে গেল।
কেন কেন গুলিয়ে গেল কেন?
কারণ ওই যে মেয়েটি বলছে সে তার ফ্লাইট মিস করেছে এবং তারপর বাসে করে এসেছে 12 ঘন্টা ধরে এবং তারপর আবার বাকি পথ ট্রেনে এসেছে, সেটাকে সে পেইন ইন দ্য নেক বলছে। তাহলে কি এই লম্বা জার্নির কারণে তার ঘাড়ে ব্যথা হয়েছিল?
হ্যাঁ, সেটা তো হতেই পারে, কিন্তু এখানে অর্থটা ভিন্ন। এসো শোনা যাক এই ব্যাখ্যাটি।
If something is a pain in the neck, it is generally something that is very annoying. You would rather not deal with whatever is causing you a pain in the neck. For Anna, her return trip turned out to be a big pain in the neck.
এখানে মনে হয় pain in the neck বলতে বোঝাচ্ছে কোনো কিছু কষ্টকর কিংবা বিরক্তিকর।
বাহ, এই তো ঠিক বলেছ। কোনো কিছু খুব বিরক্তিকরকেই সাধারণত পেইন ইন দ্য নেক বলা হয়। সেটা কোনো ব্যক্তিও হতে পারে, কোনো অবস্থাও হতে পারে।
এবার এই ইডিয়ামটা একেবারে পরিষ্কার হলো।
বাহ, এবার তাহলে এই পেইন ইন দ্য নেক দিয়ে কয়েকটি বাক্য রচনা করো তো।
On my way to office, when I get stuck in a traffic jam, I really get pain in the neck.
Bah.
She keeps on talking about the same thing again and again. She is really a pain in the neck.
Aro ekti bakko, Sabrina?
The lady in our neighborhood keeps her husband nagging all day long. She is really a pain in the neck.
Ottonto chomotkar bakko, tobe ekhane tumi duti shobdo byabohar korecho, neighborhood ar nagging. E dutor mane jano to?
Haan, neighborhood er mane para ba mohalla. আর ন্যাগিং এর মানে খুদখুদ করা বা খ্যাঁচ খ্যাঁচ করা।
ঠিক বলেছ। এবার তো তাহলে ওঠার পালা।
আর ওঠার আগে জানিয়ে রাখি, এই অনুষ্ঠানের ভিডিও সংস্করণ দেখতে চাইলে আমাদের ওয়েব পেজ www.voabangla.com কিংবা VOA বাংলার ফেসবুক ফ্যান পেজেও আসতে পারেন।
আগামী অনুষ্ঠানে থাকবে নতুন একটি ইডিয়াম নিয়ে আলোচনা ইংলিশ ইন মিনিটস এর এই সংকলন থেকে। তাহলে ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla। আমাদের অনুষ্ঠান এবং বাংলা বিভাগের কর্মীদের সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই ফ্যান পেজে। আপনিও ফ্যান পেজে সদস্য হতে পারেন।
আর এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন।
2013 সালে বাংলাদেশে 14 লক্ষেরও বেশি কর্মসংস্থান প্রার্থী মালয়েশিয়া কর্মসংস্থানে যাবার অভিপ্রায় দরখাস্ত জমা দিয়েছিলেন, কিন্তু গত 2 বছরে কেবলই 7,000 জন প্রক্রিয়া সফলতা হাসিল করে কর্মসংস্থান লাভে সমর্থ হয়েছেন। ইতিমধ্যে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছে অনেকে আশা করছেন তাতে অনেকেই সত্বর মালয়েশিয়ায় কাজ পেয়ে যাবেন। এবার এই বি টু বি প্রক্রিয়া দুদেশের অসরকারি সংস্থাগুলোর মাধ্যমে পরিচালিত হবে। নতুন প্রক্রিয়ায় হাজার হাজার মানুষ কর্মসন্ধানী প্রতি মাসেই মালয়েশিয়াগামী বিমানে জোরে কাজের জন্য যেতে পারবেন আশা করছেন অনেকেই, এবং মানুষ পাচারের চোরা কারবারও এভাবেই খতম হবে বলে আশা অনেকের। ভারত পাকিস্তান দুদেশই সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর পূর্ণাঙ্গ সদস্য হতে চলেছে। আঞ্চলিক ওই এসসিও সংস্থা হল আঞ্চলিক একটি নিরাপত্তা সংস্থা। রাশিয়া, চীন এবং মধ্য এশিয়ার অপর চার প্রজাতন্ত্র রয়েছে যার সদস্য তালিকায়। পরে চলতি সপ্তাহের শেষ ভাগেই রাশিয়ারই প্রত্যন্ত এলাকাবর্তী উফায় পরস্পর বৈরী ভাবাপন্ন দুটি দেশ ভারত ও পাকিস্তান একই সঙ্গে এসসিও নিরাপত্তা সংস্থায় যোগ দিতে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ একই সঙ্গে সংস্থার পঞ্চদশ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। ভারত পাকাপোক্ত সদস্যত্বের আবেদন দাখিল করেছে। পাকিস্তানের সদস্যত্বের আবেদন দাখিল হয়েছিল কবছর আগেই। এখন অবধি দুটি দেশই কিন্তু এই এসসিও নিরাপত্তা সংস্থায় পর্যবেক্ষকের মর্যাদায় রয়েছে। আফগানিস্তানের সংহতি সরকার প্রতিরক্ষা মন্ত্রী পদের জন্য তাদের মনোনীত তৃতীয় জন সংসদে প্রত্যাখ্যাত হওয়ায় পড়ে গিয়েছে রাজনৈতিক ডামাডোল প্রক্রিয়ায়। বর্তমান সরকারের বয়স এখন হয়ে গেল 10 মাস, এখন অবধি পূর্ণাঙ্গ একটা মন্ত্রিসভা গঠন করা গেল না। সংহতি সরকার প্রতিরক্ষা মন্ত্রীর পদের জন্য মাসুম তানেকজাইয়ের মনোনয়নও সংসদে টেকাতে পারলেন না। রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষকদের মতে আসলে প্রশাসনে রাজনৈতিক বাস্তবতার সঙ্গে কোনো সম্বন্ধ রয়েছে বলেই মনে হয় না। কিনিয়ার উত্তর পূর্বাঞ্চলের এক গ্রাম এলাকায় বন্দুকধারীদের গুলির আঘাতে আজ মঙ্গলবার কমসেকম 14 জনের প্রাণ বিনাশ হয়েছে। কিনিয়া রেড ক্রস জানাচ্ছে সোমালিয়ার সঙ্গে কিনিয়ার সীমান্ত মিশেছে, যেখানে সে সীমান্ত এলাকার কাছাকাছির সোকো মাবুজি জনপদে সংঘটিত গুলিবর্ষণেও নিহত হয়েছে অপর 11 ব্যক্তি। তাৎক্ষণিকভাবে এ দুয়ের দায় দায়িত্ব কোনো পক্ষই দাবি করা হয়নি। 2011 সালে কিনিয়া আল কায়দা সংশ্লিষ্ট লড়াকুদের প্রতিহত করতে সোমালিয়ার সঙ্গে অভিযানে যোগ দেওয়ার পর থেকে সোমালিয়ার আশাবাব জঙ্গিরা বহুবার হামলা চালিয়েছে কিনিয়ায়। এপ্রিলে গারিসায় বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হামলায় প্রাণ হারায় 148 জন, কমসেকম 67 ব্যক্তি নিহত হয় নাইরোবির বিপণী বিতানে সংঘটিত হামলায় 2013 সালে। ইরানের পারমাণবিক কর্মসূচি কেন্দ্রিক আলোচনায় ব্যাপৃত পক্ষগুলো তাদের ভিয়েনা আলোচনায় তাদের নিজেদেরই নির্ণীত চূড়ান্ত সময়সীমা আজ মঙ্গলবারের ভেতরেই একটা সর্বাত্মক রফায় পৌঁছুতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিবিধ প্রশ্নের মতদ্বৈধতা রয়েছে, কিন্তু সেই সঙ্গে আলোচনাও আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে। গ্রিসের ঋণ সংকট জর্জরিত পরিস্থিতি এবং সে পরিস্থিতি এখন চলবে কোন পথ ধরে এসব নিয়ে চিন্তা যাদের, সে তাঁদের মনোযোগ এখন নিবদ্ধ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মঙ্গলবারের শীর্ষ বৈঠক মানে। এই বৈঠকের মধ্যে দিয়ে সম্ভবত নির্ধারিত হতে চলেছে গ্রিসের ব্যাংকগুলো পরে এ সপ্তাহে আবার খুলবে কিনা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ড্যাম্পসি আজ মঙ্গলবার সংসদ ভবনে উপস্থিত হচ্ছেন কিভাবে ইসলামিক স্টেট জঙ্গি গ্রুপের মোকাবেলা করা যায় সে বিষয়ে আলোচনার উদ্দেশ্যে। এরই একদিন আগে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন এ উদ্যোগ হবে দীর্ঘ, প্রলম্বিত, কঠোর। এর জন্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি সামর্থ্যের চেয়েও বেশি কিছু। ইতিমধ্যে প্রেসিডেন্ট ওবামা ইরাকে যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী ফেরত পাঠানোর আহ্বানে সাড়া দেওয়ায় সায় দেননি, পাঠিয়েছেন সেখানে উপদেষ্টা, পরামর্শক, প্রশিক্ষক। ইরাকি সৈন্যদেরকে প্রণোদনা যোগানোর চেষ্টা করেছেন তিনি। ইরাকি সামরিক বাহিনী কিন্তু উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রধান প্রধান শহর জনপদ পুনরুদ্ধারে তেমন কোনো সফলতা অর্জনে সক্ষম হয়নি এখনো অবধি।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শেগফতা নাসরিন, কুইন প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.